বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 3 সেপ্টেম্বর, 19 ভাদ্র এবং ফার্সি 12 শাহরিবার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়ে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। বিশ্ব শক্তির অবস্থান থেকে আমেরিকা ছিটকে গেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও সতর্কতা বজায় রাখার পরামর্শ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যের জীবন ব্যবস্থা, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অঘোষিত সফরে সিস্তান বালুচিস্তান গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দারিদ্র ও বৈষম্য দূর করার অঙ্গীকার। আফগানিস্তানে 2 দশকের মার্কিন দখলদারিত্বের কারণে সন্ত্রাস বেড়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। 12 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এবং বিজেপি সরকারের নির্দেশে সিবিআই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ নিচ্ছে, সুখেন্দু শেখর এমপির অভিযোগ। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, সমাজ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করার জন্য তার সরকার সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাবে। ইরানের দূরবর্তী সিস্তান বালুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় সফরে গিয়ে স্থানীয় লোকজনের কাছে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয় জনগণের বিদ্যমান সমস্যা বোঝার জন্য প্রেসিডেন্ট রাইসি সেখানকার লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন। গতকাল প্রেসিডেন্ট রাইসি সিস্তান বালুচিস্তান প্রদেশে পৌঁছান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর এটি অঘোষিত দ্বিতীয় সফর। নির্বাচনী প্রচারণার সময় তিনি দেশ থেকে দারিদ্র দূরীকরণের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের লক্ষ্যে তিনি এসব সফর করছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেন, এই এলাকার জনগণের জন্য কুঁড়ে ঘরে বসবাস করা কোনোভাবেই কাঙ্ক্ষিত অবস্থা হতে পারে না। এই এলাকার জনগণের জীবনমান উন্নয়নের যে কোনো প্রচেষ্টাকে প্রশংসার যোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে। সিস্তান বালুচিস্তান প্রদেশের উপকূলীয় এলাকায় সফরের সময় অঞ্চলটিকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে প্রেসিডেন্ট রাইসি বলেন, এই অঞ্চলের কৌশলগত উন্নয়নে আরও মনোযোগ দেওয়া দরকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন,
তার দেশ পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার জন্য আলোচনাকে স্বাগত জানায়, তবে শুধুমাত্র আলোচনার জন্য আলোচনায় বসবে না। গতকাল অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে টেলিফোন আলাপে তিনি একথা বলেন। এ সময় দুই পক্ষ নিজ নিজ দেশের স্বার্থ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। ফোনালোপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, তার দেশ পরমাণু সমঝোতার ব্যাপারে আলোচনায় আগ্রহী, তবে তেহরান বিশ্বাস করে যে শুধুমাত্র আলোচনার জন্য আলোচনায় বসা গ্রহণযোগ্য হতে পারে না। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও এবং ইউরোপের পক্ষ থেকে এ ব্যাপারে চরম নিষ্ক্রিয়তা সত্ত্বেও ইরান ধৈর্য সহকারে আলোচনার পথে থেকেছে। এখন সমঝোতার অপর পক্ষের সহযোগিতা ও তাদের প্রতিশ্রুতি বিষয়ে সত্যিকারের সম্মান দেখানোর সময় এসেছে। টেলিফোন আলাপে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে তাদের প্রস্তুতির কথা তুলে ধরেন। এছাড়া ইরানকে আগামী দুই সপ্তাহের মধ্যে 10 লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা সরবরাহের কথাও বলেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের দুই দশকের দখলদারিত্বের কারণে দেশটিতে দুঃখ দুর্দশা বেড়েছে। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একথা বলেন। তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদের সমস্যা, মাদক চোরাচালান এবং মানুষের দারিদ্র সীমার নিচে বসবাস করা, এগুলোর কোনোটিই কমেনি, বরং বেড়েছে। মারিয়া জাখারোভা আরও বলেন, সর্বশেষ পর্যায়ে যখন মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনারা আফগানিস্তান থেকে চলে যাচ্ছিল, তখন আমেরিকা ড্রোন হামলা চালিয়ে বেসামরিক লোকজন হত্যা করেছে। এ ধরনের নির্বিচারে হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানায় রাশিয়া। আফগানিস্তানের সম্ভাব্য মানবিক সংকট ঠেকানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রুশ মুখপাত্র। পাশাপাশি আফগানিস্তানের সমস্ত জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনেরও আহ্বান জানান তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে আগামী 12 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান টানা প্রায় 1.5 বছর বন্ধ ছিল। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
করোনা সংক্রমণের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান টানা প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর আগামী 12 সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী 11 সেপ্টেম্বর পর্যন্ত এই ছুটি বহাল রয়েছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে উদ্ধৃত করে আজ শুক্রবার শিক্ষামন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে গত মাসে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল কলেজ খুলছে না, তবে সেপ্টেম্বরেই স্কুল কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি গতকাল বৃহস্পতিবার রাতে এক বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয়। শিক্ষামন্ত্রী দীপুমণি আগেই আশা করে বলেছেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝির পরে বিশ্ববিদ্যালয়গুলোকেও খুলে দিতে পারব। এছাড়া আগামী 13 সেপ্টেম্বর থেকে দেশের সকল মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ যখন সাংবাদিকতা করতে চায় তখন বুঝতে হবে এই রাষ্ট্র আর নেই। তিনি বলেন, এ রাষ্ট্র শেষ হবে না কেন, পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে। পুলিশ জোর করে মানুষকে তুলে নিয়ে চাঁদা আদায় করছে। পুলিশের কর্মকর্তা ধর্ষণের জন্য অভিযুক্ত হচ্ছেন, যা পত্রিকা খুললেই দেখা যায়। এর মধ্যে পুলিশ আবার নতুন একটি কারসাজি শুরু করেছে। পুলিশের মহাপরিদর্শক বলেছেন, এখন পুলিশ সাংবাদিকতাও করবে। জীবন রক্ষা বাদ দিয়ে, চোর ডাকাত ধরা বাদ দিয়ে যারা অন্যায় করছে তাদের ধরা বাদ দিয়ে সাংবাদিকতা করবে। এটা কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা, এটা মনে রাখতে হবে। আর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ এখন আগ্রাসী ও লেজুড় বৃত্তির সরকার, তারা বেশিদিন টিকে থাকতে পারবে না, এই জন্য মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক বেআইনি পদক্ষেপ গ্রহণ করছে। একথা বলেছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ও উপদলনেতা সুখেন্দু শেখর রায় এমপি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বেআইনি পদক্ষেপ গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও উপদলনেতা সুখেন্দু শেখর রায় এমপি। তিনি আজ শুক্রবার রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। সুখেন্দু শেখর রায় বলেন, সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এসব বেআইনি পদক্ষেপ গ্রহণ করছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের কণ্ঠরোধ করার জন্য।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে সিবিআই এবং ইডি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে তারা বেআইনি পদক্ষেপ গ্রহণ করছে একের পর এক শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কণ্ঠরোধ করার জন্য,
বলছিলেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় এমপি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা দেশে বিরোধী নেতৃত্বকে সংঘবদ্ধ করার চেষ্টা করছেন কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাও, তৃণমূলকে আটকাও। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের বিভিন্ন দেশের ওপর নিজের আদর্শ চাপিয়ে দেওয়া বন্ধ করতে আমেরিকাকে যে পরামর্শ দিয়েছেন তা বিবেচনা করে দেখার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আফগানিস্তানে মার্কিন বাহিনীর চরম ব্যর্থতা ও লজ্জাজনক পরাজয়ের পর চীন এই আহ্বান জানাল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রেসিডেন্ট পুতিন যে পরামর্শ দিয়েছেন আমেরিকার উপর তার প্রতিফলন ঘটা উচিত। বিশ্বে শুধুমাত্র নির্ধারিত একরকমের গণতন্ত্র নেই। চীনা মুখপাত্র বলেন, বিশ্বের প্রতিটি দেশের নিজের মতো করে উন্নয়নের পথ অনুসরণ করার অধিকার রয়েছে যা তাদের জন্য মানানসই। আফগানিস্তানের ঘটনা দেখিয়ে দিয়েছে যে কোনো জাতির উপর গণতন্ত্রের মডেল চাপিয়ে দিলে তা শুধু বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি করে যা চূড়ান্ত পর্যায়ে ব্যর্থতা ডেকে আনে। ওয়াং ওয়েনবিন আরও বলেন, গণতন্ত্র এমন কোনো শর্ত নয় যা একটি দেশের মালিকানায় থাকবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতি বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের হয়ে পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে কাজ করছে সৌদি আরব এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে যে অন্যায় কর্মকাণ্ড চালানো হয় তা পুরো মুসলিম বিশ্বের ধর্মীয় বিশ্বাস, নিরাপত্তা, স্বাধীনতা এবং মর্যাদার জন্য বিপজ্জনক ঝুঁকি। এসব কাজে নিঃসন্দেহে সহযোগিতা করছে সৌদি আরব। তিনি বলেন, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার প্রধান সুবিধাভোগী ওয়াশিংটন ও তেল আবিব। হুথি আন্দোলনের প্রধান আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য সংগ্রাম করছেন তারা। এই সংগ্রামে হুথি আন্দোলন ব্যর্থ হলে রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন জায়গায় আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েল সামরিক ঘাঁটি গড়ে তুলবে। ইহুদিবাদী ইসরায়েল গতরাতে আবারও সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ওই হামলা প্রতিহত করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলের সেনারা বিমান থেকে শুক্রবার রাত 1:26 সময় রাজধানী দামেস্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সবশেষে খেলার খবর, ক্রিকেট। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউ অধিনায়কের প্রতিরোধ সত্ত্বেও নিউজিল্যান্ডকে 4 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে চলমান সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 141 রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত বিশ্ব ওভারে 137 রান তুলতে পারে কিউরা। দলকে জেতাতে না পারলেও আশা জাগানিয়া ব্যাটিংয়ের কারণে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্ক এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হুসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সরকার আর পরাশক্তি বা বিশ্বশক্তি নয় বলে ইঙ্গিতসূচক মন্তব্য করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের লজ্জাজনক ও তড়িঘড়ি প্রত্যাহারের দিকে ইঙ্গিত করে বলেছেন, যেই পরাশক্তি আন্তর্জাতিক পর্যায়ে তার লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারে না সে কোনো বিশ্বশক্তি নয়, বরং এক বড় শক্তি মাত্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে মার্কিন বিপর্যয়ের সাফাই দিতে গিয়ে বলেছেন যে অন্তহীন যুদ্ধ থেকে মুক্ত করতেই সেখান থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু বিশ্ববাসীর দৃষ্টিতে এটা প্রভাবশালী বিশ্বশক্তির অবস্থান থেকে আমেরিকার ক্রমাগত পতনের নিদর্শন। মার্কিন সরকারের ইউরোপীয় মিত্ররা বুঝে গেছে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার দিক হতে মার্কিন সরকারের উপর ভরসা করা যায় না, এবং মার্কিন সরকার বিপদের সময় কেবল নিজের স্বার্থটাই দেখে অন্যদের একাকী ছেড়ে দেবে। আর মার্কিন সরকারের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো ভবিষ্যতে মার্কিন বলদর্পী আচরণ ও রাজনৈতিক সুবিধা পাওয়ার দাবির মোকাবেলায় আরও বেশি কঠোর পদক্ষেপ নেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার মানে গণতন্ত্র ছড়িয়ে দেওয়ার নামে সামরিক আগ্রাসন চালানোর দিন শেষ হয়ে গেছে। আফগানিস্তানে বিপর্যয়ের কারণে বাইডেনকে দীর্ঘ সময়ের জন্য চড়া রাজনৈতিক মূল্য দিতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আফগানিস্তানের পুনর্গঠনে মার্কিন মিশনের ব্যর্থতা স্বীকার করেছেন বাইডেন, এবং এ ধরনের লক্ষ্যে ওয়াশিংটন আর বিশ্বের কোনো দেশে সামরিক মিশন পাঠাবে না বলে জানিয়েছেন। অন্য কথায়, মার্কিন সাম্রাজ্যবাদ ক্রমে মুখ থুবড়ে পড়ছে। অথচ সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মার্কিন সরকার নিজেকে বিজয়ী শক্তি এবং বিশ্বের একমাত্র মোড়ল হিসেবে ধরে নিয়ে নতুন বিশ্ব ব্যবস্থার স্লোগান দিত। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও মার্কিন সাম্রাজ্য পতনমুখী। তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পও বিশ্ব একদেশদর্শিতা তীব্রতর করে মার্কিন সরকারকে বিশ্ব অঙ্গনে এক করে করাটা জোরদার করেছিলেন। আফগানিস্তান থেকে আমেরিকার পলায়ন মার্কিন শক্তির বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে দারুণভাবে ক্ষুব্ধ করেছে।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু 100-এর নিচে নেমে এসেছে। এই সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে গত 4 সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকছে। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এবং নতুন রোগী কমছে। 6 দিন ধরে দৈনিক মৃত্যু 100-এর নিচে থাকছে। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 15,07,116। অন্যদিকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 26,362 জনের। মোট মৃত্যুর প্রায় 44% ঘটেছে ঢাকা বিভাগে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রাজশাহী ও খুলনা বিভাগে করোনায় মৃত্যু বেড়ে যায়। জুলাই মাসে সারা দেশেই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তবে আগস্ট মাসের শুরু থেকেই সংক্রমণের তীব্রতা কমতে থাকে। অন্যান্য বিভাগে মৃত্যু কমে এলেও এখনও দৈনিক মৃত্যুর বড় অংশই হচ্ছে ঢাকা বিভাগে। গণসংক্রমণ এখন গুচ্ছ সংক্রমণে পরিণত হয়েছে, আর এটা নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও লকডাউনে যেতে হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আমরা এখন গণসংক্রমণ থেকে গুচ্ছ সংক্রমণের নিচে পৌঁছেছি। তো মনে রাখতে হবে, গুচ্ছ সংক্রমণকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে না পারি এবং এটি যদি আবার গণসংক্রমণে পরিণত হয়, যেটা সামাজিক সংক্রমণ বলে, সেখানে পরিণত হলে সারা বাংলাদেশকে আবার বন্ধ করতে হবে এবং অবশ্যই হাসপাতালের সক্ষমতা বাড়ানো।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, ঢাকার বাইরের কয়েকটি জেলার বড় বড় হাসপাতালগুলোতে ভর্তি হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর 90% গ্রাম থেকে আসা। আজ শুক্রবার সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য 10টি করে শয্যা বরাদ্দ আছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রত্যেক করোনা রোগীর জন্য সেখানে অক্সিজেন সরবরাহেরও ব্যবস্থা আছে, কিন্তু অনেকেই এ তথ্য জানেন না, ফলে তারা শহরের বড় বড় হাসপাতালগুলোতে ভিড় করে। আজকের অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের 50 বছরের অর্জনের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ওয়াটার এইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক খাইরুল আলম, আর করোনা মহামারী মোকাবেলার চ্যালেঞ্জের বিষয়ে বক্তব্য দেন পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজের প্রধান বিজ্ঞানী লিয়াকত আলী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফ রহমান।
গত সরে আমরা পাশ্চাত্যে শয়তান পূজার প্রবণতা এবং এর উৎপত্তি ও প্রভাব নিয়ে খানিকটা আলোচনার চেষ্টা করেছি। বিভিন্ন পরিসংখ্যান বলছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে শয়তানের পূজা করার কেন্দ্রের সংখ্যা প্রায় 80,000। শয়তান পূজারীদের তৎপরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কয়েক বছর আগে তারা মার্কিন শিক্ষা দপ্তরের কাছে বড় ধরনের এক আবেদন পেশ করেছে। এই আবেদনে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শয়তান পূজা সংক্রান্ত শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। সম্প্রতি আমেরিকার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইউটার 35 বছর বয়সী শয়তান পূজারী এক শিক্ষকের কর্মকাণ্ড দেশটির অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠায় ফেলেছে।
ব্রায়ান আলতিস নামের ওই শিক্ষক 350 শিক্ষার্থীকে প্রতারিত করে শয়তান পূজার দিকে নিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে তার এক ছাত্র পুলিশকে বলেছে ওই শিক্ষকের মাধ্যমে সে শয়তান পূজারীদের গ্রুপে যোগ দিয়েছিল এবং বাধ্য হয়ে এমন অনেক কাজ করেছে যা ভাবা যায় না। ওই কিশোর জানিয়েছে শয়তান পূজারীরা তাকে শরীরের বিভিন্ন অঙ্গে ছিদ্র করতে বাধ্য করেছে, অসংখ্য ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক করতে প্ররোচিত করেছে, এমনকি সে শয়তান পূজারীদের প্ররোচনায় মানুষের মল পর্যন্ত খেয়েছে। আজকের আসরেও আমরা পাশ্চাত্যে শয়তান পূজার প্রবণতা সম্পর্কে আরও আলোচনা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এ প্রত্যাশা রইল।
শয়তান পূজারীরা নিজেদের মত ও দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকে। শয়তান পূজারীরা যেসব চিহ্ন ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে ছাগলের বেশধারী শিংওয়ালা ব্যক্তির ছবি যা বাফোমেট নামে পরিচিত, এছাড়া 5 কোণ বিশিষ্ট তারা, ভগ্ন ক্রস, শয়তানের কাল্পনিক চোখ, 666 এবং শিংওয়ালা হিংস্র পশুদের মাস্কও শয়তান পূজারীদের চিহ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিভিন্ন উপকরণে এসব চিহ্ন ব্যবহার করা হয়। এছাড়া জনসমাগম স্থলে এসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় যাতে শয়তান পূজার প্রতি অন্যদেরও আগ্রহ তৈরি হয়। শয়তান পূজারীদের রয়েছে বিশেষ পোশাক আশাক, জুতা, আংটি, চুড়ি, ঘড়ি এবং গাড়িতে সাজিয়ে রাখার মতো পুতুল সহ বিভিন্ন পণ্য। মানুষ জেনে অথবা না জেনে এসব পণ্য ব্যবহার করছে। শয়তান পূজারীরা প্রথমে মানুষের মধ্যে এসব সাংকেতিক চিহ্নের গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করে, কারণ এর ফলে তাদের মত ও দৃষ্টিভঙ্গি প্রচার অনেক সহজ হয়ে ওঠে।
এখন পাশ্চাত্যে এমন তরুণদের অহরহই দেখা যায় যাদের পোশাক আশাক সহ বাহ্যিক অবস্থাও অস্বাভাবিক। তারা সমাজ সংস্কৃতিকে পরোয়া করে না, এমনভাবে পোশাক পরে যাতে তাদেরকে দেখলে মনের ভেতর এক ধরনের ভীতি তৈরি হয়। তাদের কনসার্টগুলোতে উচ্চ শব্দে মিউজিক বাজানো হয়, পারফর্মাররা অদ্ভুত ধরনের সাজসজ্জার মাধ্যমে বিকট ও ভয়ানক শব্দে গান গাইতে থাকে। এক পর্যায়ে জানিয়ে দেয় তারা শয়তান পূজারী। শয়তান পূজারীরা তাদের চিন্তা বিশ্বাস প্রচারের জন্য এখনও মিউজিককেই বড় ধরনের অবলম্বন হিসেবে ব্যবহার করছে। শয়তানবাদের মিউজিকের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোনো কোনো মিউজিককে বিকৃত করার পাশাপাশি মিউজিকের যন্ত্রপাতিতেও পরিবর্তন আনতে দেখা যায়। এছাড়া মিউজিকের তালে তালে বিভৎস নানা দৃশ্য প্রদর্শনের প্রবণতা রয়েছে শয়তান পূজারীদের মধ্যে। কখনো কখনো মিউজিকের তালে তালে পারফর্মারকে বিড়ালের চার পা ছিঁড়ে ফেলতে দেখা যায়। এমনও দেখা যায় গায়ক গান গাইতে গাইতে জ্যান্ত বাদুরের মাথা কামড় দিয়ে ছিঁড়ে ফেলছে। এছাড়া মঞ্চেই সঙ্গীতের যন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিস ধ্বংস করা এবং নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।
গবেষকরা ব্যাপক গবেষণার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন যে রক ও মেটালের মতো সঙ্গীতের কনসার্টগুলোতে যারা অংশ নেয় অথবা যারা নিয়মিত এসব মিউজিক শোনে তাদের মধ্যে হত্যা, ধর্ষণ, মাদক সেবন ও আত্মহত্যার প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রতিটি কনসার্টের পর গড়ে 15-20 জনের মধ্যে নিজের ক্ষতি করার প্রবণতা দেখা যায়, এর মধ্যে আত্মহত্যাও রয়েছে। এক্ষেত্রে পিঙ্ক ফ্লয়েড গ্রুপের কনসার্টকে উদাহরণ হিসেবে তুলে ধরা যায়। এছাড়া গবেষণায় দেখা গেছে রক মিউজিক শোনার পর আত্মঘাতী হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। পাশ্চাত্যে প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী রক মিউজিকের নিয়মিত শ্রোতাদের মধ্যে প্রতি 7 তরুণের একজন আত্মহত্যার মতো ভয়াবহ পথে এগোয়। এরপরও পাশ্চাত্যে তরুণদের মধ্যে শয়তান পূজারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এর কারণ হচ্ছে আত্মিক ও আধ্যাত্মিক শূন্যতা পূরণ করার কোনো পথ পাশ্চাত্যের যুবশ্রেণীর সামনে নেই। আসলে শিল্পোন্নত দেশগুলোতে সামাজিক জটিলতা ক্রমেই বাড়ছে, প্রযুক্তির দাপট বাড়ার সঙ্গে সঙ্গে আত্মিক প্রশান্তির পথগুলো ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে তৈরি হচ্ছে শূন্যতা।
এই শূন্যতাই তরুণদেরকে অযৌক্তিক ও অমানবিক পথে যেতে প্ররোচিত করছে। এই সুযোগে শয়তান পূজারীরা সবসময় এমন ভাব দেখায় যে তাদের কাছে এ ধরনের সমস্যার সমাধান রয়েছে এবং তাদের পথে গেলে ব্যক্তি শক্তিধর এবং ক্ষমতাবান হয়ে উঠবে। এ কারণে শয়তান পূজারীদের নেতারা সবসময় নানা সামাজিক সমস্যার কথা তুলে ধরে। তারা তরুণদের ব্যর্থতা ও বঞ্চনার কথা বারবার সামনে এগিয়ে নিয়ে আসে। এক্ষেত্রে তারা শয়তান পূজাকে সমাধান হিসেবে তুলে ধরে। তাদের একটি বড় দাবি হল শয়তান পূজার মাধ্যমে ব্যক্তি ক্ষমতাধর হয়ে ওঠে। শয়তান পূজারীরা আরও বলছে তাদের কাছে রয়েছে সীমাহীন শক্তির উৎস, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, শয়তানের ক্ষমতা অতি সামান্য। শয়তান কেবল খারাপ পথে প্ররোচিত করতে পারে। শয়তানের মাধ্যমে প্ররোচিত হয়ে মানুষ নিজেই সেই অন্যায় ও খারাপ কাজ সম্পাদন করে। শয়তান কেবল প্রতিশ্রুতি দেয়, মানুষের অন্তরে অপকর্মের প্ররোচনা দিয়ে মানুষের মাধ্যমেই খারাপ তৎপরতা বাস্তবায়নের চেষ্টা করে।
বনি ইসরায়েলের 64 ও 65 নম্বর আয়াতে বলা হয়েছে, মিথ্যাচার ও ছলনা ছাড়া শয়তান তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় না। আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই, তাদের জন্য এটাই যথেষ্ট যে তাদের পালনকর্তা রক্ষাকারী। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আজকের আসর এখানেই শেষ করতে হচ্ছে।
কথা হবে আবারও আগামী সপ্তাহে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 3 সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বড়দের আশকারাই ছোটরা ভয়ঙ্কর, কালের কণ্ঠ। বাংলাদেশকে 1 কোটি টাকার, বাংলাদেশকে 1 কোটি করোনা টিকা দেবে ইইউ, রাষ্ট্রদূত মানব জুবিন। দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম, নিবন্ধন করে অপেক্ষায় প্রায় 2 কোটি মানুষ। রাজধানীর 110 সিগন্যালের সচল মাত্র একটি। যুগান্তর, সম্পর্ক রাখলেও তালেবানকে স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য, ইত্তেফাক। ভারতের শিরোনাম, বারাদারের নেতৃত্বে তালেবান সরকার, আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হচ্ছেন আখুনজাদা, আনন্দবাজার পত্রিকা। 7 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দাবি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা, সংবাদ প্রতিদিন। নিজেই সম্পত্তির হিসাব দেননি, তিনি করবেন তদন্ত, ইডি কর্তাকে তোপ অভিষেকের আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আফগানিস্তান সংকট, প্রথম আলো রেশিও নামের খবরে লেখা হয়েছে, আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা 3 সপ্তাহ হতে যাচ্ছে। গতকাল তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আগেই অবশ্য 4 জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষণা নিয়ে তালেবানের দায়িত্বশীল ব্যক্তিরা এখনও মুখে কুলুপ এঁটে বসে আছেন। এদিকে পাঞ্জশিরে গতকাল তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যেই কাজের অধিকারের দাবিতে হেরাতে বিক্ষোভ করছেন নারীরা। আর ইত্তেফাকের খবর, তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখলেও তাদের স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য, এমনটাই জানিয়ে দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। করোনা ভ্যাকসিন আসা নিয়ে সুখবরে প্রায় সব দৈনিক লিখেছে, বাংলাদেশকে 1 কোটি করোনার টিকা দেবে ইইউ। তবে মানবজমিনের একটি খবরের শিরোনাম এরকম, নিবন্ধন করে অপেক্ষায় প্রায় 2 কোটি মানুষ। এ খবরে বলা হয়েছে, প্রতিদিনই বাড়ছে টিকা নিবন্ধিতদের সংখ্যা, কিন্তু সেই তুলনায় টিকার মজুত না থাকায় টিকার SMS পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে টিকা প্রত্যাশীকে। অনলাইনে নিবন্ধনকারীদের প্রায় 2 কোটি লোক এখনো পর্যন্ত 1 ডোজ ভ্যাকসিনও পাননি। টাকা দিলে আগে আগে SMS পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে অহরহ।
সরবরাহের তুলনায় এ বিপুল সংখ্যক টিকা প্রত্যাশীর তাই পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কেউ কেউ বলছেন দালালদের দৌরাত্মে ভেঙে পড়েছে টিকার SMS ব্যবস্থা। বন্যার ধাবায় কর্মহীন মানুষের নীরব কান্না প্রথম আলো রেশিও নামের খবরে লেখা হয়েছে। দিন যাচ্ছে, বাড়ছে পানি, কর্মহীন হয়ে পড়ছে শ্রমজীবী মানুষ। কর্মহীন মানুষের নীরব কান্নায় বাড়ছে কষ্টের পরিধি। করোনা লকডাউন আর শাটডাউনে দিশাহারা শ্রমজীবী মানুষরা এবার বন্যার ধাবায় কাতর। কর্মহীন মানুষগুলো পরিবার পরিজন নিয়ে করছে মানবেতর জীবনযাপন, দুঃখ কষ্টে খেয়ে না খেয়ে দিন গুনলেও মেলেনি কোনো সাহায্য, পাশে দাঁড়ায়নি কোনো কর্তা। জানা গেছে বন্যা, খরা, শীত ও বিভিন্ন দুর্যোগে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছে কুড়িগ্রামের চিলমারি এলাকার মানুষ। 12 সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। করোনা সংক্রমণ নিম্নমুখী হয় দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধের পর 12 সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী দীপুমণি একথা জানিয়েছেন আজ। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী 11 সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না। বেহাল ট্রাফিক যানজটে নাকাল নগরবাসী। রাজধানীর 110 সিগন্যালের সচল মাত্র একটি। যুগান্তরের এ প্রতিবেদনে লেখা হয়েছে, রাজপথে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা প্রায় দুই বছর ধরে অচল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 110টি সিগন্যাল পয়েন্টের মধ্যে সচল মাত্র একটি। 654টি সিগন্যাল পোস্টের প্রায় 3000 রঙিন বাতি মৃত প্রায়। এ পরিস্থিতিতে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু বাস্তবে তেমন কাজ হচ্ছে না, ফলে অনেক পোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশের খোঁজ মেলে না। এতে যানজট দীর্ঘ হয়। ট্রাফিক বিভাগ বলছে এ শহরে প্রায় 2.5 কোটি মানুষের চলাচল। এদের জন্য ট্রাফিক পুলিশ থাকার কথা প্রায় 10,000, কিন্তু আছে মাত্র 3,800। এসব কারণে শত চেষ্টা করেও যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছেন না বিভাগটির সদস্যরা, প্রায়ই যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। 7 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দাবি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ভবানীপুর সহ রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দাবিতে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদাজের ডিভিশন বেঞ্চে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। এখবরে বলা হয়েছে, উপনির্বাচন নিয়ে এক এক রাজ্য এক এক রকম মতামত দিয়েছে। পশ্চিমবঙ্গ সাব জানিয়ে দিয়েছে এ রাজ্যে এখনই ভোট করালে ভালো হয়। বারাদারের নেতৃত্বেই তালেবান সরকার, আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হচ্ছেন আখুনজাদে। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বে আফগানিস্তানে সরকার গড়তে চলেছে তালেবান। আজ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুনজাদা ইরানের আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির মতো সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসতে পারেন, সেক্ষেত্রে তিনি রাষ্ট্র ক্ষমতার উৎস হতে পারেন বলে মনে করা হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরুর দিকে অন্তঃসত্ত্বা নারীদের সেবায় নেমে পড়েন রংপুরের মেয়ে সাবেক ক্রিকেটার আরিফা জাহান বেথি। নিজের খুব বেশি সামর্থ্য না থাকলেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় গর্ভবতী নারীদের জন্য বিশেষ সেবা চালু করেছেন তিনি। তাঁর এ উদ্যোগে আর্থিকভাবে সাড়া দেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। 2019 সালের 26 অক্টোবরে রংপুর জেলা স্টেডিয়ামে নারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি নামে প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলেন বিথি। সেখানে তিনি রংপুরের 250 নারী ক্রিকেটারের কোচের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। করোনাকালে গর্ভবতী নারীদের পাশে দাঁড়ানো আরিফা জাহান বিথির সঙ্গে আজ আমরা কথা বলব। আরিফা জাহান বিথি, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আরিফা জাহান বিথি, আপনি করোনা প্যান্ডেমিকের এই দীর্ঘ সময় ধরেই দরিদ্র, অসহায়, কর্মহীন মানুষ এবং শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন, তো কিভাবে এ মানবধর্মী কাজ আপনি শুরু করলেন?
ধন্যবাদ আপনাকে এত সুন্দর কোশ্চেন করার জন্য। যদি অসহায় মানুষদের নিয়ে কাজ করার কথা বলতে চাই তাহলে আমাকে শুরু থেকেই বলতে হবে, কারণ আমি ছোটবেলা থেকেই এরকম সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করেছি দলীয়ভাবে, তো এরকম একটা অভিজ্ঞতা তো থেকেই থাকে। তার থেকে বড় কথা হচ্ছে যে আমার পরিবারের অবস্থা কত দিক খুবই শোচনীয় ছিল, এবং আমাদের এমন সময় গিয়েছে যে আমরা আমাদের পরিবারের সকলে না খেয়ে জীবনযাপন করতাম। এই যে ক্ষুধার যে যন্ত্রণা, এই ক্ষুধার যন্ত্রণাটা যে করে শুধুমাত্র আমার মনে হয় তারাই এইটা খুব ভালো ফিল করতে পারবে যে ক্ষুধার যন্ত্রণাটা আসলে কতটুকু। তো এই ক্ষুধার যন্ত্রণা থেকে যখন করোনার প্যান্ডামিক সময় শুরু হলো তখন সকলের মতো আমিও আমার পরিবার সকলেই ঘরে বসেই দিন যাপন করছিলাম। এবং যখন আমি দেখতে পারলাম যে আমার আশেপাশের মানুষগুলো, কারণ আমাদের বাসাটা যেখানে এখানে হচ্ছে সব দিন মজুররা বসবাস করে, আর যারা দিন মজুর করোনা প্যান্ডামিক সময় তারা খুবই খারাপ অবস্থায় জীবনযাপন করছিলেন, এবং অনেকে ছিলেন যারা হচ্ছে বলতে পারছিলেন না যে তাদের সমস্যা হচ্ছে, তাদের খাদ্য প্রয়োজন, এই কথাগুলো কেউ শেয়ার করছিলেন না। আর আপনি তো হুট করেই কাউকে এইভাবে সেবা দিতে পারবেন না, মানে কাউকে সহযোগিতা করতে পারবেন না। আমার কাছে মনে হলো যে তাদের সহযোগিতাটা আসলে কিভাবে করব, কিভাবে করতে গিয়ে তখনই আমি হচ্ছে আমার নিজের উদ্যোগে, আমার কিছু টাকা ছিল জমানো টাকা, সেই জমানো টাকা দিয়ে আমি একবেলা রান্না করা খাবার নিয়ে তাদের কাছে যাই। এবং তখন একটা জিনিস ফিল হলো যে একবেলা খাবার দিয়ে আসলে তাদেরকে কতটুকু উপকার হবে এবং এটাকে বৃদ্ধি করা যায় কিভাবে। তো তখনই আমি চিন্তাভাবনা করলাম যে আমার আশেপাশে যে মানুষগুলো বলতে পারছে না এবং চাইতে পারছে না, এই মানুষগুলোর পাশে কীভাবে দাঁড়াবো। এই পাশে কীভাবে দাঁড়াতে গিয়েই আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে আমার আশেপাশে বা আমার আমার পরিচিত কেউ যদি থাকে যে তাদের খাদ্যের সমস্যা হচ্ছে বা তারা কোনো সমস্যা ফিল করতেছে তাহলে যেন আমাকে নির্দ্বিধায় এই ব্যাপারগুলো শেয়ার করে। যখন এই স্ট্যাটাসটা দেই এবং ওখানে আমার ফোন নাম্বারটাও দিয়ে থাকি, যখন এই ফোন নাম্বারটা দিই তখন আমার কিছু কাছের মানুষ এবং আশেপাশের মানুষ, পরিচিত মানুষগুলো আমাকে ফোন দেয় যে তাদের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, তারা এই করোনার সময় অনেক খারাপ সমস্যার মধ্যে পড়ছে। তখন একটা লিস্ট করলাম, লিস্ট করে তাদের বাসায় বাসায় গিয়ে এক সপ্তাহ করে খাবার দিয়েছিলাম।
আরিফা জাহান বিথি, গর্ভবতী নারীদের নিয়ে কাজ করার চিন্তা আপনার মনে কখন এবং কিভাবে এলো?
যখনই সবাইকে এক সপ্তাহ করে খাবার দিয়েছিলাম ঠিক সেই মুহূর্তে একজন গর্ভবতী বোন আমাকে ফোন দেয় যে এতটুকু বলেছিল যে সে গর্ভবতী এবং তার হাজবেন্ডের চাকরি নাই এবং সে এই সময়ে খাবারের কষ্ট করছে। এবং আমার কাছে এই জিনিসটা খুব বেশি দাগ কাটে এবং খুব বেশি কষ্টদায়ক বলে মনে হয়েছে, কারণ আপনি দেখেন যে একটা মা যখন গর্ভবতী হয় তখন তাকে কিন্তু খাবার দিতে হয়, ভালো মন্দ খাবারের সাথে আপনার পুষ্টিকর খাবারটা আপনাকে দিতে হবে, কিন্তু এই মাটা এই সময়ে ভালো খাবার তো পাচ্ছেই না, তার সাথে আবার পুষ্টিকর খাবারেরও ঘাটতি রয়েছে। ঠিক তখন আমার কাছে মনে হলো যে যেহেতু একজন মা আমাকে ফোন দিয়েছে তার মানে এরকম অনেক মাই আছে যারা এই প্যান্ডামিক সময়ে খাবারে কষ্ট করছে, ঠিক সেই মুহূর্তে আমি তাকে এক মাসের মতো খাবার দিয়ে এসেছি এবং তার পুষ্টিগত দিকটাও আমি খেয়াল রাখছি। ডিম দুধ থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে এসেছি এবং তারপরেই আমি ফেসবুকে আবার স্ট্যাটাস দিই যে এক কলে পৌঁছে যাবে গর্ভবতী মায়েদের কাছে বিনামূল্যে খাদ্য। তারপর দিন থেকেই শুরু হয়ে যায় আমার কাছে ফোন আসা এবং তখন থেকেই আমি চেষ্টা করি যে গর্ভবতী মায়েদেরকে একটা লিস্ট করে যারা সত্যিকারের নিরীহ সেই মানুষগুলোকে খাবার পৌঁছে দেয় একদম বাসায় বাসায় গিয়ে।
আচ্ছা, আপনি গর্ভবতী মায়েদের পাশাপাশি আর কাদের এবং কি ধরনের সহযোগিতা করছেন?
আসলে গর্ভবতী মাদেরকে যে শুধু সহযোগিতা করেছি সেটা না, আমি গর্ভবতী মাদের পাশাপাশি দিনমজুর অসহায় পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেছি। প্যান্ডামিক শুরু থেকে এখন অবধি অনেক কাজই আমি করেছি, যেমন অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীকে করোনা রোগীকে সেবা দেয় এবং অসহায় মাদের অসহায় বৃদ্ধ মা বাবাদেরকে ঘর বাড়ি করে দেয়া, তারপর বিধবা নারী বা হচ্ছে তালাকপ্রাপ্ত নারীদের বা অসহায় নারীদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য সেলাই মেশিন দেওয়া, তারপর হচ্ছে অনেক পরিবার এই করোনার সময় চাকরি হারিয়েছে বা বিভিন্ন বিপদে পড়েছে বা তাদের জমানো টাকা শেষ হয়ে গেছে, তাদের আসলে চলার মতো কোনো উপায় নেই, তাদেরকে মুদিখানা দোকান করে দেয়া। তারপরে বলতে গেলে হচ্ছে অনেক স্টুডেন্ট ওই সময় পড়াশোনার জন্য অর্থের প্রয়োজন ছিল, প্রায় 19 জনকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া, তাদেরকে কলেজে ভর্তি করা, তার আরও আসলে অনেক কাজ করেছি।
আরিফা জাহান বিথি, আপনার এই কাজের আর্থিক যোগানটা কোথা থেকে আসে?
যখন এটা বেশি প্রচার হয় এবং সকলে আমার কাজের মাত্রাগুলো দেখে এবং সব কিছু দেখে তখনই সকলে এগিয়ে আসে।
জি, আরিফা জাহান বিথি, ক্রিকেটের পাশাপাশি মানব সেবার মহান কাজটির সূচনা আপনি কিভাবে করলেন?
আমার যখন 2019 সালে আমার ক্রিকেট একাডেমিটা দিই এবং সকলে যখন জানে যে আমি একটা ক্রিকেট একাডেমি দিয়েছি এবং এই তো জানাশোনা থেকে এবং কিছুদিন যাওয়ার পরে প্যান্ডামিক শুরু হয়, যেহেতু ছোটোবেলা থেকে মানব সেবা করে আসছি তো ক্রিকেটের পাশাপাশি মানব সেবাটা এটা আমার জন্য খুব কষ্টদায়ক না, কারণ আমার ক্রিকেট একাডেমিটা বিকাল 3-6 পর্যন্ত প্র্যাকটিস হয়, বাকি সময়গুলো আমি ফ্রি থাকি, তো বাকি এই সময়গুলোতেই চেষ্টা করি যে হচ্ছে অসহায় মানুষদের পাশে কীভাবে দাঁড়ানো যাবে এবং কীভাবে একটি মানুষকে স্বাবলম্বী করা যাবে। আসলে এই কাজগুলো আমার সম্পূর্ণ করা হচ্ছে আমার আত্মতৃপ্তি থেকে এবং আমার কাছে মনে হয় যে এই কাজগুলো আমার জন্য একটা সমাজের দায়বদ্ধতা, কারণ আমি একটি মানুষ ও আশেপাশের মানুষগুলোর খোঁজখবর দায়িত্ব নেওয়া এটা আমার কর্তব্য, এই কর্তব্য থেকে তাদের পাশে থাকা চেষ্টা করি যে কীভাবে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা যাবে।
শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম আরিফা জাহান বিথির সাথে। গেল 1.5 বছরে 5,000-এর বেশি অসহায় দুস্থ কর্মহীন মানুষের পাশাপাশি সন্তান সম্ভবাকে সেবা দিয়েছেন সাবেক ক্রিকেটার। নিজের জমানো টাকা আর অন্যের সহযোগিতা সমন্বয়ে কয়েক হাজার মানুষের দুয়ারে চাল, ডাল, তেল, লবণ, ফল, দুধ, ডিম ও হরলিক্স সহ প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পৌঁছে দিয়েছেন। তো আরিফা জাহান বিথি, করোনা প্যান্ডেমিকের সময় নানাভাবে অসহায় মানুষদের পাশে থেকে যে মানবিক কাজ আপনি করছেন সেজন্যে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর সাবেক চিফ অব স্টাফ মেজর জেনারেল হাসান ফিরোজাবাদি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল 70 বছর। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি ইন্তেকাল করেন। 1989 থেকে 2016 পর্যন্ত হাসান ফিরোজাবাদি ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। অঘোষিত সফরে সিস্তান বালুচিস্তান গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
দারিদ্র ও বৈষম্য দূর করার অঙ্গীকার। আফগানিস্তানে দুই দশকের মার্কিন দখলদারিত্বের কারণে সন্ত্রাস বেড়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। 12 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং বিজেপি সরকারের নির্দেশে সিবিআই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ নিচ্ছে সুখেন্দু শেখর এমপির অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমি আবারও বলছি, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 00982122052373। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pastoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ, ভালো থাকুন ও সুস্থ থাকুন। Thank you.